প্রিয় বন্ধু, এফেসীয়বাসী ইমানদার ভক্তদের প্রতি হযরত পৌল বলছেন যে তিনি তাদের জন্য মোনাজাত করে চলেছেন। কেমন মোনাজাত করছেন? যেন এফেসীয়বাসী ইমানদারগণ আল্লাহর দেয়া জ্ঞান ও ক্ষমতা লাভ করে। কেননা দুনিয়া জ্ঞানে মানুষ দুনিয়া সম্মান ও প্রশংসা লাভ করে, দুনিয়ায় ক্ষমতায় মানুষ দুনিয়াস্থ বিষয়ে জয় করে, কিন্তু বেস্তু জ্ঞানে মানুষ বেস্তের সম্মান লাভ করে, প্রশংসিত হয়। আল্লাহ পাক বলেন, মোবারক আর বেস্তু ক্ষমতায় মানুষ বেস্তু বিষয় সকল জয় করে, যেমন বান্দা হওয়ার ক্ষমতা, আখিরি জীবন, উত্তরাধিকারী ফেরেশতাদের বিচার অধিকার, বিজয় মুকুট। হযরত পৌলের মোনাজাত এফেসীয়বাসীর জন্য, যারা পৌলের সন্তানের মতো প্রিয়। এফেসীয় জামাত তাদের ইমান ও মহব্বতের জন্য প্রশংসিত হয়েছিল। মহব্বত বা ভালোবাসা তাদের সুখের কথা বা জাদু ছিল না, অথবা মহব্বত তাদের বিরাট ব্যানার ছিল না, তাদের মধ্যে প্রকৃত সত্য মহব্বত ছিল। এই নিবিড় মহব্বত তারা কি করে পেল? একমাত্র ঈসা মসীহকে বিশ্বাস করে, কারণ ঈসা মসীহ তো মহব্বতের পরম্পরাগার। আপনাদের মনে পড়বে প্রকাশিত কালামে এফেসীয় জামাত তাদের ইমান ও মহব্বতের জন্য আদর্শ বলে স্বীকৃত পেয়েছে। হযরত পৌল এফেসীয় জামাতের জন্য আল্লাহকে শুকরিয়া জানাচ্ছে। হযরত পৌল যখন এফেসীয় জামাতের বিষয়ে সুসংবাদ পেলেন যে ওই জামাতের মধ্যে মসীহের মহব্বত আছে, হযরত পৌল বলেছেন যে আমি তোমাদের জন্য আল্লাহকে শুকরিয়া দেয়া থেকে ক্ষান্ত হতে পারছি না। হযরত পৌল খুব সুন্দর মোনাজাত করতেন, এরকম কিছু শোনা যায়, কিন্তু পৌল অতি সুন্দর প্রচার করতেন, এ বিষয়ে কেউ দ্বিমত হবে না। দুনিয়ার শ্রেষ্ঠ তবলিগকারীদের তালিকা যদি বানানো হয়, তাহলে হযরত পৌলের নাম সবচেয়ে উপরে থাকবে। অবশ্য হযরত ঈসা তবলিগের সঙ্গে আমরা আর অন্য কারো তবলিগ তুলনা করতে পারি না, তবু বলতে হয় তবলিগকারী হিসাবে হযরত পৌল ঈসার পশ্চাতে পশ্চাতে চলেছেন। হযরত পৌল ইমাম হিসাবেও শ্রেষ্ঠ। ডাক্তার লুকের বিবরণ অনুযায়ী তার এফেসীয় জামাতের প্রতি যে গভীর মহব্বত ছিল, তা বোঝা যায় যখন দেখি পৌল ও এফেসীয় জামাতের সাথে কাঁদছেন এবং তার বিদায়ের আগে তিনি জামাতকে মহব্বত করতেন, জামাতও তাকে মহব্বত করতেন। জামাত কত দিল দিয়ে, কতটা আগ্রহের সঙ্গে আল্লাহর কালাম অন্তরে গ্রহণ করেছেন, তার থেকেই তাদের মহব্বত যাচাই করা যায়। প্রিয় বন্ধু, আমাদের স্মরণে রাখতে হবে, মোনাজাতের বিষয়েও হযরত পৌল কোনো মতে পিছিয়ে ছিলেন না। নামের তালিকা প্রস্তুত করলে আমরা হযরত মুসাকে এক নম্বরে রাখবো, কারণ তিনি বারবার পর্বতের উপরে মহা জাতির জন্য মধ্যস্থার মোনাজাত করেছেন। দাউদ নবী তার সকল অবস্থায় মনোমুগ্ধকর গজলের মধ্য দিয়ে মোনাজাত করেছেন। ইলিয়াস নবী, যার মোনাজাতে তিন বছর বৃষ্টি বন্ধ হয়, মহা দুর্ভিক্ষ আসে, একা ইলিয়াস নবীর মোনাজাতে বৃষ্টি আনলেন। দানিয়াল নবী জানালা খুলে রাজ আদেশের বিরুদ্ধে মোনাজাত করে যাচ্ছেন, যখন চারিদিকে শত্রু তার প্রতি দৃষ্টি রাখছে, মহান ঈশার মোনাজাতের তুলনা নেই। তাই তো উম্মতেরা বলেছিলেন, হুজুর আমাদের মোনাজাত করতে শেখান। হযরত পৌলের কথায় আসি, মোনাজাতে তিনিও কিছু কম নন। সেটিগুলো পড়ে যদি তালিকা বানানো হয়, আমরা দেখব তিনি সর্বদাই মোনাজাত করেছেন, কারণ তিনি প্রত্যেকের নাম নিয়ে মোনাজাত করতেন। হযরত পৌলের মোনাজাতশীল জীবন ছিল। এফেসীয় চিঠিতে দুটি মোনাজাতের বিষয় উল্লেখিত হয়েছে, প্রথমটি প্রথম রুকুর 15-23 এবং দ্বিতীয়টি 3:14 উল্লেখ আছে। মানুষের মোনাজাতশীল জীবন দেখে বোঝা যায় না যে সে আল্লাহর লোক। আরো মানুষকে চেনা যায় যে সে আল্লাহর প্রতি কতটা নির্ভরশীল। যখনই তার প্রয়োজন হয়, সে নিজের জন্য মোনাজাত করে, প্রয়োজনে অন্যের জন্য মধ্যস্থতার মোনাজাত করে। হযরত পৌল বলেছেন, আমি শুকরিয়া আদায় করতে ক্ষান্ত হই না। পৌলের মোনাজাত তালিকায় এফেসীয় জামাতের নাম সর্বপ্রথমে পাচ্ছি, এইভাবে নিশ্চয় তার তালিকা আরো অন্য জামাতগুলির নাম নিশ্চয় আছে। আমরা আরো জানলাম যে তিনি প্রত্যেকের নাম নিয়ে মোনাজাত করতেন। আল্লাহ তো অন্তর্যামী, তিনি সকল কথা জানেন। তিনি জানেন আমরা কোনো ব্যক্তির জন্য মোনাজাত করছি, কিন্তু ঠিক কার জন্য মোনাজাত করছি আমরা নিশ্চিত করার জন্য নাম নেবার প্রয়োজন হয়। হযরত পৌলের মোনাজাতের বিষয়বস্তু দুনিয়ার প্রয়োজনীয় বস্তুর জন্য নয়, কিন্তু রোহানিক রহমত লাভের জন্য। প্রথম রুকু 17 হযরত পৌল লিখেছেন যে জামাত মসীহের দেহ। জামাত হচ্ছে মহান আল্লাহর পরিকল্পনা। আল্লাহর প্রেরিত বান্দা জামাতের জন্য হাদিয়া দান করেছেন এবং আল্লাহর পাকরুহু জামাতকে রক্ষা করেছেন। যতক্ষণ না পাকরুহু এফেসীয় জামাতকে এই সকল বিষয় শেখাচ্ছেন, তারা বুঝবেন কি করে, এবং বুঝবার জন্য তাদের আল্লাহর কালামের প্রয়োজনও আছে। আল্লাহর কালাম বুঝবার জন্য পাকরুহু সাহায্য ছাড়া বোঝা সম্ভব নয়। প্রিয় বন্ধু, সত্যি পাকরুহু যখন আমাদের পাক কিতাব শিক্ষা দেন, তখন কত সুন্দর সে শিক্ষা হয় আমরা লক্ষ্য করি প্রথম রুকুর ১৮ আয়াতে। এখানে বলা হয়েছে তোমাদের হৃদয় চক্ষু যেন নুরারিময় হয়, মনের চোখ বলা হয়নি। মানুষ মহাপণ্ডিত হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি রোহানিক সত্য বিষয়ে তিনি পণ্ডিত হবেন। পাক কিতাব মস্তিষ্ক প্রস্তুত বিবেচনা অপেক্ষা হৃদয় বিবেচনার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় বন্ধু, ইমানদারদের প্রতি অর্থাৎ আমরা যারা আজ ইমানদার গণিত হয়েছি, আমাদের প্রতি তার অতুলনীয় ক্ষমতার মহব্বত কি তা তিনি তার মহাক্রামতি কাজের মধ্য দিয়ে মসিও লাভ করেছেন। কত শক্তি সেই ক্রামতি কাজ, কত মহান সেই ক্ষমতা যা সেবাকারী হয়ে অসম্ভবকে সম্ভব করেছেন, সেই ক্ষমতা কি, সেই কাজ কি? আসুন লক্ষ্য করি ইফিসীয় কিতাব তার প্রথম রুকুর প্রথম আয়াত হতে ২০ আয়াত পর্যন্ত। আর সেখানে লেখা আছে, আমি পল আল্লাহর ইচ্ছায় মসিহ ঈসার একজন সাহাবি, ইফিসীয় শহরে যারা আল্লাহর বান্দা ও মসিহ ঈসার উপর ইমানদার তাদের কাছে আমি এই চিঠি লিখছি। আমাদের পিতা আল্লাহ ও হজরত ঈসা মসিহ তোমাদের রহমত ও শান্তি দান করুন। আমাদের হজরত ঈসা মসিহর পিতা ও আল্লাহর প্রশংসা হোক। আমরা মসিহর সঙ্গে যুক্ত হয়েছি বলে বেহেস্তের প্রত্যেকটি রুহানি দোয়া আল্লাহ আমাদের দান করেছেন, আমরা যাতে আল্লাহর চোখে পবিত্র ও নিখুঁত হতে পারি। সেজন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করবার আগেই মসিহর মধ্য দিয়ে আমাদের বেছে নিয়েছেন। তার মহব্বতের দরুন তিনি খুশি হয়ে নিজের ইচ্ছায় আগে ঠিক করেছিলেন যে ঈসা মসিহর মধ্য দিয়ে তার সন্তান হিসাবে তিনি আমাদের গ্রহণ করবেন। তিনি এটা করেছিলেন যেন তিনি তার প্রিয় পুত্রের মধ্য দিয়ে বিনামূল্যে যে মহিমাপূর্ণ রহমত আমাদের দান করেছেন তার প্রশংসা হয়। আল্লাহর অশেষ রহমত অনুসারে মসিহর সঙ্গে যুক্ত হয়ে তার রক্তের দ্বারা আমরা মুক্ত হয়েছি, অর্থাৎ গুনাহের মাপ পেয়েছি। এই রহমত আল্লাহ তার মহাজ্ঞান ও বুদ্ধির সঙ্গে খোলা হাতে আমাদের দান করেছেন, ঠিক যেমন তিনি চেয়েছিলেন এবং মসিহর মধ্য দিয়ে আগেই স্থির করে রেখেছিলেন। সেই অনুসারে তিনি তার গোপন উদ্দেশ্যে আমাদের জানিয়েছিলেন। তিনি স্থির করে রেখেছিলেন যে সময় পূর্ণ হলে পর সেই উদ্দেশ্য কার্যকর করবার জন্য তিনি ভেস্তের ও দুনিয়ার সবকিছু মিলিত করে মসিহর শাসনের অধীনে আনবেন। আল্লাহ তার বিচার বুদ্ধি অনুসারে নিজের ইচ্ছা মতোই সব কাজ করেন। তার উদ্দেশ্য অনুসারে তিনি আগেই যা ঠিক করে রেখেছিলেন সেই মতো মসিহর মধ্য দিয়ে তার নিজের বান্দা হওয়ার জন্য তিনি আমাদের বেছে নিয়েছেন। আমরা যারা আগেই মসিহর উপর আশা রেখেছি সেই আমাদের মধ্য দিয়ে যেন আল্লাহর মহিমা প্রশংসা হয় সেজন্য তিনি আমাদের বেছে নিয়েছেন। আর তোমরাও সত্যের কালাম অর্থাৎ নাজাত পাওয়া সুসংবাদ শুনে মসিহর উপর ঈমান এনেছ, মসিহর সঙ্গে যুক্ত হয়েছে বলে আল্লাহ তার অদা পাক রূহ দিয়ে তোমাদের সিলমোহর করে রেখেছেন। যারা আল্লাহর নিজের সম্পত্তি তাদের তিনি একটা অধিকার দেবার অদা করেছেন, তাদের যতদিন না সম্পূর্ণভাবে মুক্ত হয় ততদিন পর্যন্ত সেই অধিকারের প্রথম অংশ হিসাবে পাক রূহকে তাদের দেয়া হয়েছে, আর এই সবের দ্বারাই আল্লাহর মহিমার প্রশংসা হবে। এই জন্য যখন আমি হজরত ঈসার উপর তোমাদের ইমাম এবং আল্লাহর সমস্ত বান্দাদের প্রতি তোমাদের মহব্বতের কথা শুনলাম, তখন থেকে তোমাদের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা আমি কখনো বন্ধ করিনি। মোনাজাত করবার সময় আমি তোমাদের কথা ভুলে যাই না। আমি মোনাজাত করি যেন আমাদের হজরত ঈসা মসিহের আল্লাহ অর্থাৎ সেই গৌরবময় পিতা তোমাদের রুহানি জ্ঞান ও বুঝবার ক্ষমতা দান করেন, যাতে তোমরা তাকে আরো ভালো করে জানতে পারো। আমি আরো মোনাজাত করি যেন তোমাদের দিলের চোখ খুলে যায়, যাতে তার ডাকের ফলে তোমাদের দিলে যা আশা জেগেছে তা তোমরা বুঝতে পারো, আর তার সঙ্গে এও বুঝতে পারো যে তার কাছে তার বান্দারা কত বড় একটা সম্পত্তি, এবং আমরা যারা ইমানদার আমাদের দিলে তার কত বড় শক্তি কাজ করেছে। এ সেই একই মহাশক্তি যার দ্বারা তিনি মৃত্যু থেকে মসিহকে জীবিত করে তুলেছেন এবং ভেস্তে তার ডান দিকে বসিয়েছেন। সেই ক্ষমতা এই তিনি মসিহ ঈসাকে তৃতীয় দিনে মৃত্যুদের মধ্য হইতে জীবিত করে তুলেছেন, জীবন্ত করে তুলেছেন। কথাটি বলার কারণ এই যে মৃত্যুদের মধ্য হতে তুলেছেন বলতে কেউ কেউ হয়তো চিন্তা করবেন যে মৃতদেহটি কবর থেকে বের করেছেন। না, হযরত ঈসার পুনরুত্থানে কোনো প্রকার সন্দেহ ছিল না, কোনো প্রকার চালাকি বা ছলনা ছিল না। হযরত ঈসা গৌরবময় দেহে উঠেছিলেন, একজন নয় পাঁচজন নয় কিন্তু পাঁচ শতকেরও বেশি লোককে তিনি দেখা দিয়েছিলেন। আসমান যাদের হাতে সমস্ত শাসন ক্ষমতা শক্তি এবং কর্তৃত্ব রয়েছে তাদের তিনি মোশের অধীন করেছেন। আর যাকে যে নামই দেয়া হোক না কেন, সে একই যুগের হোক কিংবা আগামী যুগের হোক, সব নামের উপরে মোশের নাম। আল্লাহ সবকিছু মোশের পায়ের তলায় রেখেছেন এবং তাকে সবকিছুর অধিকার দিয়েছেন, আর তাকেই জামাতের মাতা হিসাবে নিযুক্ত করেছেন। এই জামাত আসলে মসিহের দেহ, যিনি সব দিক থেকে সবকিছু পূর্ণ করেন। সেই মসিহের পূর্ণতা হল এই জামাত। একটি দেহের যেমন অনেকগুলো অংশ থাকে, আর সেই অংশগুলো অনেক হলেও যেমন সব মিলে একটি মাত্র দেহ হয় এবং মসিহ ঠিক সেই রকম, আমরা ইহুদি কি অইহুদি, গোলাম কি স্বাধীন, সকলেই একই পাকরুহের দ্বারা একই দেহের মধ্যে তরিকাবন্দী হয়েছি। আমরা সকলেই সেই একই পাকরুহকে পেয়েছি। একটি বিষয় মনে রাখতে হবে যে মসিহের দেহ মস্তক, দেহ জামাত, সুতরাং আমরা মসিহের অধীন। প্রিয় বন্ধু, আসুন লক্ষ্য করি, জামাত একটি ইবাদতখানা এবং সেই জামাত নতুন মানুষ দিয়ে গাথা। প্রিয় বন্ধু, আমরা নতুনীকৃত হয়েছি সেই ঈসা মসিহের রক্তে। মসিহ আমাদেরকে দান করেছেন নাজাত। আসুন আমরা সেই নাজাত আমাদের জীবনে ধরে রাখি এবং ঈশাতে জীবন যাপন করি। খোদা আমাদের প্রত্যেককে তার রহমত দান করুন। আল্লাহ হাফেজ।